রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে, যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। হামদে বারী তাআলা নাতে রসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য একটি বিষয় আমরা নিয়েছি, বিষয় রেখেছি, আলোচনা করব, নেকির দাওয়াত দিব, অনেকগুলো বিষয়ে জানবো আজকের অনুষ্ঠানের বিষয় থেকে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আপনারাও ভালো নিয়ত করেন ইলমে দিন অর্জনের জন্য, নেকির দাওয়াত শ্রবণ করার জন্য বা শিখার জন্য অন্যকে দাওয়াত দিবেন, আবার এই সকল ভালো নিয়ত সহকারে মাদানী চ্যানেলের সামনে বসে যাই আমরা প্রতিদিন সকালবেলা উঠেই, যখন আপনাদেরই অভিমত এটা কি আমরা মাদানী চ্যানেল ওয়ান করি, কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারী তাআলা নাতে রসূলে মকবুল, এরপরে সকালবেলা উঠে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় শোনার মতো বা জ্ঞান অর্জন করার মতো, তো প্রতিদিনের একটা অভ্যাস আপনার আমার সবার কি মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিবেন বা শিখাবেন, জানাবেন, নেকির দাওয়া দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা কারি সাহেব থেকে শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيتها ارجعي إلى ربك راضية مرضية، فادخلي في عبادي. وادخلي جنتي. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله عليه وسلم.
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় দয়া, আমরা মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে সকাল সকাল কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করতে পারি। অনেকেরই ইচ্ছা থাকে কি কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনবো, বা তেলাওয়াত করতে জানে না অনেকে, তাদের ইচ্ছা হয় কি তেলাওয়াত যেহেতু করতে জানি না আমরা, তো আমি তেলাওয়াত শুনবো, শোনার কিছু মাধ্যম থাকে, অনেকের মোবাইলে তেলাওয়াত থাকে, অনেকের অন্য অন্য ব্যবস্থা মাধ্যমে তেলাওয়াত শুনতে চান, আবার অনেকেই মাদানী চ্যানেলের মাধ্যমে তেলাওয়াত সকালবেলা নিজের ঘরে বা নিজে শ্রবণ করি, এটাও একটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া কি অনেক সময় আমাদের মন মানসিকতা হয় উঠে না কোরআনে পাকের তেলাওয়াত করা বা তেলাওয়াত শোনা, কিন্তু যখনই মাদানী চ্যানেল ঘরের মধ্যে চলে তো তখন তেলাওয়াত কমপক্ষে শোনার সে সৌভাগ্য আমাদের অর্জন হয়। আজকে মাদানী চ্যানেলে যেভাবে আমরা তেলাওয়াত শুনছি নিজের ঘরের মধ্যে বা নিজেও চেষ্টা করি কিছু না কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করার জন্য কোরআনে পাক থেকে আল্লাহ তাআলা বরকত দান করুন। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা নিয়েছি সকল মানুষের মনের মধ্যেই বা ইচ্ছা থাকে কি আমি কাউকে উপকার করি, আর এর বিনিময়ে এর প্রতিদান আমাকে দেওয়া হোক বা আমি পাই। অনেকেই তো উপকার করার পরে মানুষ থেকেই, মানুষের উপকার করার পরে মানুষ তার থেকেই তার বিনিময়ে চায় বা বিনিময়ে আশা করে, যদিও প্রকাশ করে না। অনেক মানুষের মনের মধ্যে এটা আছে কি আজকে আমি তাকে 5,000 10,000 1,00,000 টাকা দিয়ে উপকার করলাম, মানে সেটা মনে রাখে। কখনো যদি আমার এরকমের অবস্থা হয় বা আমার বিপদ বা আমার অভাব আসে, তো আমি কমপক্ষে তার থেকে কিছু না কিছু পাবো, এরকম একটা আশা থাকে। অর্থাৎ উপকার করার পরে যে প্রতিদান বা বিনিময়, সেটা আসলে কার থেকে পাওয়ার আশা করা উচিত, আর কেমন প্রতিদান পাওয়ার পাওয়ার আশা করা উচিত, এবং সেটা কেমন হওয়া উচিত, আর ইচ্ছা কেমন থাকা উচিত, আর উপকার করার নিয়ত কি থাকা উচিত, এগুলো আমাদের জানা উচিত, বোঝা উচিত। হাজারো মানুষ প্রতিদিন কারো না কারো উপকার করে থাকে, হাজারো মানুষ হয়তো যা জেনে না জেনে, বুঝে না বুঝে আপনার মাধ্যমে কারো না কারো উপকার হচ্ছে, কিন্তু আপনি সেটার নিয়ত ভালো নেই বা সেটার তরিকা সেটার পথ আপনি বুঝতেছেন না, উপকারটা কিভাবে করব এবং তার বিনিময়ে বা তার প্রতিদান আমি কি চাইবো, কার থেকে চাইবো, কেমন আশা করতে পারি, এই বিষয়গুলো যখন আমাদের জানা থাকবে, তখন অপরের উপকার যে আপনি করছেন বা আপনার উপকার কেউ করছে, তার প্রতিদান কি দিবেন বা আপনি কি আশা করতে পারেন, কার থেকে আশা করতে পারেন, এগুলো আপনি জানতে পারলেই তখন আপনার সওয়াব পাওয়া যাবে এবং এর প্রতিদান ইনশাআল্লাহ তাআলা ভালোই হবে। যে আজকের বিষয় উপকারের বিনিময়, মোবালিকে দাওয়াত ইসলামী। আজকে আমাদের সাথে নূর হোসেন ভাইও রয়েছেন আর লিয়াকত আত্তারি ভাইও আসছেন আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আমরা এই বিষয়ে আলোচনা করব, নেকির দাওয়াত শুনবো দিব ইনশাআল্লাহ তাআলা। শুন, আমরা নাতখা ইসলাম ভাই থেকে সর্বপ্রথম আমরা তেলোয়াতের পরে এখন হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপরে আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন আমরা কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে সম্ভব হলে সাথে মিলে কালাম পাঠ করার চেষ্টা করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মুশকিলেতে পড়ে
Oh,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন মুসিবতের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত যেন আমরা অর্জন করতে পারি, পেয়ে যাই, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আর তার জন্য দুনিয়াতে ভালো কিছু করতে হবে, শরীয়ত মোতাবেক আমাদেরকে চলতে হবে, ইসলাম যা আমাদেরকে শিক্ষা দেয় সেটার অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। আর আজকে যে বিষয় আমরা নিয়েছি, উপকারের প্রতিদান, যখনই উপকারের কথা আসে দর্শক শ্রোতা, এখানে অনেকগুলো বিষয় কিন্তু আমাদের সামনে চলে আসে। অনেক লোক আছে উপকার করে এর বিনিময় পেতে চায়, অনেক লোক আছে উপকার করে এই নিয়তে আমার দুনিয়াবি কিছু অর্জন হবে, কেউ উপকার করে এই নিয়তে সে আমার কাছে বাধা থাকবে, কেউ উপকার করে এই নিয়তে ভবিষ্যতে তাকে আমি খোটা দিব, আর কেউ উপকার করে এই নিয়তে যার প্রতিদান আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিবেন। আর উপকারের প্রতিদান যদি আল্লাহ তাআলা দেন তো কেমন প্রতিদান দিবেন কিয়ামতের ময়দানে, কেমন আমরা প্রতিদানের আশা করতে পারি ইনশাআল্লাহ। আমাদের সাথে যেহেতু লিয়াকত ভাই রয়েছেন, শুরুতে আমরা লিয়াকত ভাই থেকে কিছু মাদানী ফুল শ্রবণ করি, এরপরে নূর হোসেন ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কলও নিব কিন্তু এরপরে ইনশাআল্লাহ। জি লিয়াকত ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।
বিষয় যেটা আজকে শুনতে পাচ্ছেন আপনি, উপকারের বিনিময় বলি বা প্রতিদান বলি, আজকাল এমন একটা জমানা চলে আসছে, এখন এমন একটা দিন চলে আসছে আমাদের কাছে, একটা সময় আমরা চলে আসছি কি মানুষ যদি কারোর সামনে হাত এদিক এভাবে পাতে এভাবে দেয় তো সে এটার বিনিময় চায়, কেউ না কেউ আমার দিকেও হাত এভাবেই দেখে, তাই না? এমন একটা সময় চলে আসছে, কেউ কাউকে এক কাপ যদি তাও পান করায় সে এটা মনে মনে ভেবে রাখে কি তার থেকেও আমি আশা করছি। দুনিয়ার একটা সিস্টেম কেমন হয়ে গিয়েছে এখন দেখেন আমাদের সমাজের মধ্যে, যদি কারো ছেলের বিয়ে হয় তো দাওয়াত দেয় আত্মীয় স্বজনকে, সে যায় 500 বা 1000 টাকা দেয়, এটা উপহার দিল, উপকার করলো না উপহার দিল, কিন্তু সে দিল খুশি হয়, সে আশায় থাকে এর প্রতিদান পাওয়ার জন্য, আমার ছেলে আমার মেয়ের যখন বিয়ে হবে তখন তাদেরকে দাওয়াত দিব, আমি 1000 দিলে সে লজ্জা হলো 1000 টাকা দিয়ে দিবে, মানে কেমন একটা মানে আশায় থাকে কি আমি বিনিময় এখানেই পেয়ে যাব, যদি ওই বিনিময়টা আমার রব তালা দিত, আর রব তালা দিবেন সেটা তো ঘোষণাও আছে, তাই না?
জি জি মাশাআল্লাহ। জাকির ভাই খুব সুন্দর বলেছেন, সমাজের মধ্যে চলতে গেলে প্রত্যেকেরই উপকারের প্রয়োজন
প্রয়োজন
কোনো না কোনো অবস্থায়। আর আপনি সেটা হয়তো ভাবতে পারেন যে হয়তো শুধু দুঃখের সময়, আসলে তা না, সুখের সময়ে উপকারের প্রয়োজন পড়ে,
প্রয়োজন
পড়ে। যেমন দেখেন আপনি বিয়ের মেসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, তো সেখানে যদি কেউ বিয়ের আয়োজন করে আর সেখানে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেয়, ওই বিয়ের মেইন মেজবানি হচ্ছে আত্মীয় স্বজন,
আত্মীয় স্বজন,
তাই না? তো এই সুখের সময়ে আত্মীয় স্বজনরা এসে যদি উপকার না করে তাহলে ওই সুখের সময়টা কি হয়ে যায়, দুঃখে পরিণত হয়ে যায়। তো আর ওই আত্মীয় স্বজনদের মধ্যে যারা আপনার খুব নিকট আত্মীয় তারা যদি না আসে তখন ওনার দিলটা কি আরো ভেঙে যায়। তো ওই অবস্থায় সুখের সময়ও উপকার না পেয়ে একটা মানুষের অন্তর ভেঙে যায়। তো উপকার আমরা দেখি যে শুধু বড় লোকরাই ছোট লোকদেরকে বা গরিব যারা আছে ইনাদেরকে করে না, গরিবরাও কিন্তু কি যারা ধনী আছে যারা সাচ্ছল্য আছে ইনাদেরকেও কিন্তু উপকার করে। উপকার ছাড়া এক কথায় কেউ চলতে পারবে না,
কারণ কারো হেল্প আমাদের দরকার,
অবশ্যই লাগবে, হ্যাঁ অবশ্যই লাগবে। এখন মেইন ফ্যাক্ট হচ্ছে যে আমি যে উপকার করছি বা উপকার পাচ্ছি এটার বিনিময়ে আমি কেমন, আমার কাইফিয়াত হচ্ছে, অবস্থাটা আমার কেমন হচ্ছে। যেমন কারো থেকে আমি উপকার পাচ্ছি তার সাথে আমি কেমন আচরণ করছি, তাকে আমি কেমন মানে এটার প্রতিদান দিচ্ছি। আসলে প্রতিদান তো একমাত্র আল্লাহ তাআলাই দিবে, বান্দার তো কোনো যোগ্যতাই নেই প্রতিদান দেওয়ার, কিন্তু অন্তত আমার তো তার শুকরিয়া আদায় করা উচিত। অনেক সময় আপনি দেখবেন জাকির ভাই উপকার তো আমরা পাই, আর এমন সময় উপকারটা পাই যখন আমাদের বেশি জরুরত, এমন অবস্থায় আমি উপকারটা তার থেকে পাচ্ছি যখন আমার বেশি জরুরি, কিন্তু ওই অবস্থায়ও আমরা উপকার পেয়েও তার শুকরিয়া আদায় করি না। দেখুন আল্লাহ
আপনার ব্যক্তিকে একটু খুশি করব যে আলহামদুলিল্লাহ, বা দুইটা কথা বলবো যে এমন সময় আপনি আমাকে উপকারটা করলেন, আসলে এই সময়টা আমার প্রয়োজন ছিল, আপনার হেল্প আমার দরকার ছিল, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, এতটুকু মানুষ
বলতে পারে। দেখুন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন দেখ আমরা যখন উপকার পাই তখন অন্তত তাকে কিছু দিতে না পারলে অন্তত মুচকি হেসে তো কথা বলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারের প্রতিদানের ওখানে একটা হাদিসে পাক এভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমরা যখনই উপকার পাও তার সাথে বিনয় সহকারে আচরণ করো, কেননা অন্তত সে যে উপকারটা করলো এটা যাতে বুঝতে পারে যে না, উপকার করে তার উপকার হয়েছে। কেননা আপনি যখন তার সাথে উপকার করার পরও ভালোভাবে বিহেভ করবেন না, তার মনে বান্দার মনের মধ্যে তো এমনও কষ্ট আসবে, আরে ভাই আমি এমন সময় তার উপকার করলাম যে সময় সে আমি ছাড়া আর কেউ এখন দেখছে না, তো ওই মুহূর্তেও যদি সে আমার সাথে বিনয় সহকারে আচরণ না করে, ওই সময় দেখা যায় আরে ভাই করছে আর কি, সমস্যা কি। আর এমন সময় হ্যাঁ যখনই উপকার করে তখন হয়তো বা ক্ষণিকের জন্য আমরা ভালো বিহেভ করি, কিন্তু পরে গিয়ে আমরা তার উপকারটা ভুলে যাই। এর উপকারের উপকারিতা ভোলা উচিত না,
উচিত না। আর এরপরে মানুষ আবার দুই ধরনের লোক, এক ধরনের লোক হলো গিয়ে কেউ আমাকে উপকার করছে, আর এক ধরনের লোক হলো আমি কাউকে উপকার করছি। এখানে দুই ধরনের ব্যক্তির অন্তরটা পরিষ্কার হওয়া দরকার। আমি কাউকে উপকার করছি তার বিনিময়ে, তার থেকে নয়, সে যে কথাটা লিয়াকত ভাই বললেন কি আমাকে কেউ উপকার করছে, কমপক্ষে তাকে আমি মুচকি হেসে ভালো আচরণের মাধ্যমে এতটুকু যেন বোঝাতে পারি কি হ্যাঁ ভাই আপনার উপকারটা আমার এই সময় খুবই প্রয়োজন ছিল, আপনি করেছেন, আল্লাহ তাআলা শুকরিয়া। দ্বিতীয়ত, আমাকে কেউ উপকার করলো তার সাথে আমার কেমন আচরণ করা উচিত, তার সাথে কেমন কথা বলা উচিত। একটা হলো গিয়ে ঘরোয়া ভাবে পারিবারিক ভাবে একে অপরের সাথে জড়িত আর উপকার প্রয়োজনই রয়েছে। দ্বিতীয় কথা হলো আপনার পাড়া প্রতিবেশী, এটাও কিন্তু দরকার, আত্মীয় স্বজন তাদেরকেও দরকার। অর্থাৎ একজন ব্যক্তিকে চলার জন্য, সমাজে বসবাস করার জন্য অনেক ব্যক্তির সাথে তার জড়িত হতে হয় এবং তাদের সবারই উপকার প্রয়োজন হয়।
আসলে দেখুন জাকির ভাই, আপনি যখন কোনো লেনদেনের মামলায় পড়ে যান অর্থাৎ সংকটের মধ্যে পড়ে যান, তখন আপনি সবার আগে নিকট আত্মীয়কেই ফোন করেন,
রাইট?
এরপর পাড়া প্রতিবেশীর কাছে যান, তাই না? পাড়া প্রতিবেশীর কাছে আপনি সহজে হাত পাতেন না।
আর কার কাছে যায় তাই জানেন সর্বপ্রথম লিয়াকত ভাই, যার প্রতি অন্তর থেকে সবচাইতে বেশি একটা
টান থাকে,
আত্মবিশ্বাস থাকে। আমি যদি লিয়াকত ভাইয়ের কাছে এই মুহূর্তে 5,000 টাকা চাই, আশা করা যায় দিবে, কারণ লিয়াকত ভাই আমাকে বিশ্বাস করে। বা যে ভাই নূর হোসেন ভাই না কষ্ট পেয়ে না আপনার কথা হতে পারে কি, নূর হোসেন ভাইকে যদি আমি 5,000 টাকা চাই নূর হোসেন ভাই দিতে পারে, আমার প্রতি তার বিশ্বাস আছে, আমি তার টাকাটা আবার ফেরত দিয়ে দিব, এরকম হয়ে থাকে। মন থেকে যার প্রতি বেশি সায় দেয়, অনুমতি দেয়, তার কাছে মানুষ এটা দুঃখের কথাটা
শেয়ার করে।
নূর হোসেন ভাই কিছু বলবেন?
উপকারের বিনিময়ে এটা আসলে যেটা লিয়াকত ভাই বললো, যথাযথ যেই বিনিময় সেটা বান্দার পক্ষে আদায় করা সম্ভব
সম্ভব নয়।
আর আল্লাহ তাআলার ভান্ডার তো অফুরন্ত, কেবলমাত্র আল্লাহ তাআলার থেকেই বান্দা জন্য যতটুকু বিনিময় প্রয়োজন তার থেকে বেশি আল্লাহ তাআলার থেকে আকাঙ্ক্ষা করা যায়। হাদিস শরীফ দিয়ে শুরু করবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান যে যে বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করলো সে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। এখানে স্পষ্টত এটাই যে যখন আমি কোনো ব্যক্তির কাছ থেকে উপকার গ্রহণ করব, এট ফার্স্ট অফ অল আমাকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা তার উসিলাতে আমাকে উপকার দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সাহায্য প্রদান করেছেন, এখানে আল্লাহ তাআলাই মালিক। কিন্তু আল্লাহ রাসূলের এরশাদ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে ওইখানে যেখানে বান্দা রাজি, বান্দা রাজি তো আল্লাহ রাজি, তো বান্দার খুশিতে আল্লাহ তাআলা খুশি হন। তো উপকার করতে গিয়ে অনেক সময় আমাদের এরকমটা হয়, যদি আমি উপকার গ্রহণ করি, উপকার গ্রহিতা যিনি থাকে তিনি চিন্তা করে যে অনেক সময় এটা সবার পক্ষে না, সবার ক্ষেত্রে না, কিছু কিছু যাদের ক্ষেত্রে হয় সে তাদের ব্যাপারে আমি বলছি, যে উপকার গ্রহণ করার পর সে চিন্তা করে যে আমি তার কাছ থেকে উপকার গ্রহণ করলাম, এখন সে তো হয়তোবা আমার এই জিনিসটা অন্যের কাছে শেয়ার করে দেবে, এটাকে সে লুকায়িত রাখতে চায় যাতে এটা কারো কাছে প্রকাশ না পায়, যাতে করে সে আমার কে এত বড় দয়া করেছে, এহসান করেছে, এটা তার কাছ থেকে যাতে তার কাছের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন সে এটাকে লুকায়িত রাখার জন্য সে চেষ্টা করে। আসলে বিষয়টা এরকম না, তখন তার অন্তর যদি খেয়াল আসে যে সে আমাকে খোটা দিবে, সে আমাকে এটা নিয়ে পরবর্তীতে এটার বিনিময় চাইবে, যদি এই খেয়াল আসে তাহলে তখন বান্দার অন্তর থেকে সুপ্রিয়া জ্ঞাপন আর আসবে না। বান্দার সুপ্রিয়া জ্ঞাপন কখন আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তিরমিজি শরীফের হাদিস, যে যখন তুমি কারো কাছ থেকে উপকার গ্রহণ করো তখন যদি এর পরিবর্তে এর স্বরূপ যে উপকার তুমি গ্রহণ করেছো এর পরিবর্তে যদি একই রকম কিছু তোমার কাছে থাকে সেটার বিনিময় তুমি তাকে দিয়ে দাও। আচ্ছা, যদি না থাকে তাহলে কি করবে? তার প্রশংসা করো। যদি প্রশংসা করো তাহলে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করলে, আর যদি প্রশংসা না করলে তাহলে তুমি অস্বীকার করলে। অর্থাৎ এখানে স্পষ্টতা এটাই আসে, যদি আমি উপকার গ্রহণ করার পর তার কৃতজ্ঞতা প্রকাশ না করি, তাকে আমি প্রশংসা না করি, সুপ্রিয়া জ্ঞাপন না করি, তার মানে তার কৃতজ্ঞতা, তার উপকারটা আমি অস্বীকার প্রকাশ করলাম, একেবারে এটা বাস্তব অস্বীকার আমি তাকে করে দিলাম। তো এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এরশাদ রইল যে আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করব, কৃতজ্ঞতা প্রকাশের অসংখ্য মাধ্যম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার জীবনী থেকেও আমরা এটা শিক্ষা পাই। আমার নবী প্রতিটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন বান্দার থেকে আমি উপকার গ্রহণ করার পর কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো, আল্লাহ রাসূল একেবারে সহজ করে বলে দিয়েছেন। পূর্বে হাদিস আমি বলে দিলাম যে কি, যদি ওই উপহার স্বরূপ তোমার কাছে থাকে তার বিনিময়ে তুমি তাকে দিয়ে দাও, যদি না থাকে প্রশংসা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কি, জাযাকাল্লাহু খাইরান, যে আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুক। যে কতটা সুন্দর পরিভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যে তুমি তাকে হাসি মুখে মিষ্টি মুখে তাকে তুমি তার প্রশংসা করো, দোয়া করে দাও, প্রশংসা করে দাও। এতে করে কি হবে, তার দিল খুশি হয়ে যাবে। দেখেন, আপনি টাকা দিয়ে মানুষের দিল খুশি করা এটা সম্ভব না। মানুষের চাহিদাটা এরকম, আপনি যতই দিবেন তার আকাঙ্ক্ষা ততই বাড়বে। কিন্তু মানুষের সাথে একটু সদ আচরণ, একটু হাসি মুখে কথা বলা, তার কষ্টে কষ্টায়িত, তার কষ্টে তার সুখে সুখে সুখায়িত হওয়া, হ্যাঁ, তার যে দুঃখের বিষয়গুলো তার সাথে তাকে সহজতর করে দেওয়া, এই যে বিষয়গুলো আমি চিন্তা করব যখন, যে আমি তো তার থেকে কিছু কর্জ নিয়েছি না, তা এখন আমি যথাসময়ে তাকে ফেরত দিতে পারছি না, এখন আমার কাজ কি, আমাদের অবস্থা কি, আমাদের নেচারটা এরকম যে আমি পারতেছি না আমি তার ফোন রিসিভ করব না, আমি পারতেছি না তাকে যদি এই গলিতে দেখি আমি আরেক রাস্তার গলি আমি মন নিয়ে নেই। তো এটা তো আমাদের মানে ভুল চিন্তাধারা। তো এখানে আমাদের কাজ কি, তার সাথে হাসি মুখে বিনিময় করা, তার সাথে কথা বলা, আপনার কষ্ট তার সাথে শেয়ার করা। এর উসিলায় কি হবে, সে যদি হাদিসে মোবারকা, সে যদি আল্লাহ তাআলার এরশাদ তার স্মরণ থাকে, যে কর্জ দাতা থাকে, তখন সে চিন্তা করবে আমি তো কর্জ দিয়েছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি যেটা পূর্বে বলেছিলেন যে কারো কারো নিয়ত থাকে এরকম যে আমি তাকে, সে যদি আমার কাছে কর্জ চায় আমি কর্জ দিব, যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আমি আবার তার কাছ থেকে চাইবো, এই জিনিসটা আশা করা যায়। তো দেখেন, আমরা যদি এই নিয়ত রাখি তাহলে এটা সম্পূর্ণই আমাদের জন্য একেবারে ভুল চিন্তাধারা হবে। সওয়াব কোথায় পেলাম না,
আমরা যে আল্লাহ তাআলার দরবার থেকে প্রতিদান চাই, বিনিময় চাই, যে আমি কাউকে উপকার করলাম এর বিনিময় আল্লাহ তাআলা
আমাকে দিবে,
সেটার প্রতি আমাদের কিন্তু কোনো বিশ্বাস রইল না বা তাওয়াক্কুল রইল না, আমরা বান্দার প্রতি চলে গেলাম কি আমি কোনো বান্দাকে উপকার করলাম সেই বান্দা আমাকে একদিন একদিন উপকার করবে। এটা তো ছোট কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম কি টাকা পয়সা বা পারিবারিক ভাবে কেউ আমাকে সহযোগিতা করলো। বর্তমান সময়ের মধ্যে জানি না কোন কোন এলাকায় এরকমের হয়, লিয়াকত ভাই, নূর হোসেন ভাই, কোনো ব্যক্তি যদি বড় ধরনের কোনো অসুবিধায় পড়ে যায়, তার 2-4-5 লাখ টাকার প্রয়োজন, আমার কথা হলো কি আপনি তাকে উপকার করতে পারবেন না, করিয়েন না, আমার 5 লাখ টাকা প্রয়োজন আপনার কাছে নেই আপনি দিয়েন না, কিন্তু সে টাকা তো দেয়, বড় অঙ্কের টাকা দেয়, টাকা দেওয়ার পরে তার থেকে বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি সব আত্মসাৎ করে দেয়। উপকার তো করলাম, কোন ধরনের উপকার, আমরা আমার মাথায় কোন চিন্তা ভাবনা ছিল আর কোনটা হলো, শেষ পর্যায়ে 1 বছর হোক বা 6 মাস হোক যখন দেখে কি এই ব্যক্তি আমার পুরো টাকাটা ফেরত দিতে পারবে না, তখন তার উপরে প্রেশার করা হয়, টাকা দাও না হয় এগুলো সব ছেড়ে দাও।
আচ্ছা, আপনি তো বলছেন যে যেটা মূল টাকা, এখানে তো মূল টাকা তো দেয় আবার এটার সাথে আপনার ইন্টারেস্ট যোগ করে দেয় যে আমাকে সুদও দিতে হবে এটার বিনিময়ে, তো এরকম উপকার করে লাভ কি?
উপকারের নিয়তটা
কিন্তু উপকার না,
আর তো উপকারই না, এটা তো মানুষকে ফাঁসানো, মানুষকে কষ্ট বাড়িয়ে দেওয়া, তার দুঃখের সময় আপনি পাশে দাঁড়ান নাই, বরং তো তাকে আপনি ভবিষ্যতের জন্য একেবারে কি করে দিয়েছেন,
নিঃস্ব করে দিয়েছেন।
তো এরকম একটা না হচ্ছে যে একটা কলের দিকে যায়। এরপর ইনশাআল্লাহ তাআলা নাত খাই স্ল্যাম্বে রয়েছেন, এখনো নাত শুনিনি আমরা, নাতের রসুল শুনবেন ইনশাআল্লাহ
তাআলা।
আমাদেরকে কল শুনিয়ে দিন দর্শকের।
আমার সিবাই ডাক্তার মুহিল চট্টগ্রাম থেকে, আমি একটি নাতের রসুল শুনতে চাইছি, যদি আল্লাহ ওদার দিয়ে নবীর আওয়াজে শুনিয়ে দিলে খুব খুশি হতাম।
মাশাআল্লাহ, সাথেই থাকুন, আমরা চেষ্টা করবো আপনাকে নাতের রসুল শোনানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল,
আমি মায়ামেশিন থেকে বলছি, মোহাম্মদ মামুন, আপনাদের প্রোগ্রাম গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগে, আমি পুতি নাথ হাম এগুলো আমার কাছে অনেক ভালো লাগে।
মাশাআল্লাহ, মামি সিং থেকে আপনি আমাদেরকে কল করেছেন, নেকির দাওয়া দিয়ে থাকেন, যে বাবা আপনার কাছে ভালো লাগে, অন্য অন্যদের কাছে জন্য ভালো লাগে, তারা কিছু শিখতে পারে, মাদানী চ্যানেল দেখার জন্য অন্যদেরকে দাওয়া দিতে থাকেন ইনশাআল্লাহ। পরবর্তী কল,
আমার নাম সুজিব হোসেন, আমি কুমিল্লা জেলা লাকসাম থানা থেকে বলছিলাম, আমি একটা হামদ বাড়ি তালা শুনতে চাই। আল্লাহ আল্লাহ
আল্লাহ, একটু আগে আমরা শুনেছিলাম কালাম, আমরা আবার শুনবো যদি সম্ভব ইনশাআল্লাহ। তারা পরবর্তী কল,
রাজিবুল হাসান তুষার, সিহদুন জেলা স্বাস্থ্য উপজেলা থেকে বলছি, আমি একটি মান কাবাদে আটকা শুনতে চাই। আমি ইজ্জত আত্মারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারে বদৌলত,
সত্যি সত্য কথা, পেয়েছি আমি ইজ্জত আত্মারের জন্যই পেয়েছি। জানি না আজকে দুনিয়ার মধ্যে কত লক্ষ যুবকের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছেন, বেআমল অর্থাৎ আমলহীন থেকে আমলের মধ্যে নিয়ে এসেছেন, বেনামাজি থেকে নামাজি বানিয়েছেন। আল্লাহ তাবারক ও তাআলা বরকত দান করুন। শুনবেন ইনশাআল্লাহ তাআলা, আমাদের সাথে ফয়জুর রহমান ভাই আছেন, সোহেব ভাই আছেন, আমরা একটি নাতে রসুল শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিইনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা
তার হয়ে গেছে, দিয়েছে যে ও সেই
على سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد.
ما شاء الله ما شاء الله. আমরা শুনছিলাম নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি ফয়জুর রহমান ভাই আর সোহেব ভাই, কেননা এত সুন্দর কালাম আমাদেরকে শোনাচ্ছিলেন, আবারও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আবার আমরা কিছু আলোচনা করি আজকের বিষয় নিয়ে, যে উপকারের বিনিময় আমরা আজকের বিষয় রেখেছি। আজকে হয়তো বা নিজেদের ঘরের মধ্যে বা আমি ব্যক্তিগতভাবে বা আপনি ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি যে আমাকে উপকার করছে সেটা অনুভব হয় না, এই কারণে কি সচরাচর আমাদের ঘরের মধ্যে আমাদের সাথে এরকম হয়ে থাকে আমাদের সমাজে? যেমন কোনো ব্যক্তি মসজিদে নামাজ পড়ছে, সে যখন নামাজে দাঁড়ালো হয়তো মসজিদে কারেন্ট ছিল না, অন্য ব্যক্তি যখন আসলো এসে দেখলো ওই ব্যক্তি নামাজের মধ্যে ঘেমে গেছে বা গরমে কষ্ট হচ্ছে, সে এসে তার মাথার উপরে ফ্যানটা ছেড়ে দিল, পাখা চলতে লাগলো, সে ঠান্ডা হাওয়ায় বাতাসে নামাজ আদায় করতে লাগলো। এখন এটাকে আমরা কি মনে করি? এটা স্বাভাবিক ব্যাপার, একজন আর জন্য একজন এরকম হয়ে থাকে, কিন্তু এটা একটা উপকার যে এটা আমাদের মন মানসিকতার জন্য দূরে চলে গেছে। আচ্ছা, কোন ব্যক্তি জুতা মসজিদের গেটে রেখে মসজিদে প্রবেশ করলো নামাজ পড়তে, অন্য কেউ এসে জুতা নিয়ে যাওয়া শুরু করলো, যেটাকে আমরা চোর বলি স্বাভাবিকভাবে, পাশের লোক যারা ছিল ওরা দেখলো যে আরে এক নামাজির জুতা আর একজনে নিয়ে যাচ্ছে, তো তাকে বাধা দিল, রেখে দিল জুতা জায়গাটা জায়গা। এখন যার জুতা চোরে নিয়ে যাবে সে শুনলে এটা হয়ে থাকে, নিয়ে দেখছে সে বারণ করলো, এরপরে কারো পানির পিপাসা লেগেছে এক গ্লাস পানি নিয়ে দিল। এখন এই যে উপকার যেটা আছে না, এই ধরনের উপকারগুলো এটাকে আমরা একেবারে মনে করি এটা এক চলমান রীতিনীতি, এটা আমরা মনে করি এটাও এক ধরনের উপকার আমাদেরকে কেউ না কেউ করছে। এখন কারো লাঠি নিয়ে হাঁটার অভ্যাস, লাঠি খুঁজে পাচ্ছে না, কারো চশমা পরার অভ্যাস, চশমা খুঁজে পাচ্ছে না, কেউ খুঁজে দিল লাঠিটা তুলে দিল, বয়সের কারণে এত বয়স হয়ে গিয়েছে কি সে একা রোড পার হতে পারছে না, কেউ তাকে রোড পার করে দিল, অন্ধ ব্যক্তি তাকে রাস্তা দেখিয়ে দিল, এই সকল কাজগুলো আছে, এটা উপকারের অন্তর্ভুক্ত। এখন এগুলো যেহেতু সচরাচর আমাদের মধ্যে হয়েই থাকে, এই কারণে আমরা কি মনে করি এটা কোনো উপকারে না, এটা
হালকা ভাবে নেই।
কিন্তু কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল আলিয়া তিনি বলেন, যদি কোনো ব্যক্তি সালাম দেয়, আমাকে যদি কেউ সালাম দেয় তো আমি মনে করি এটাও আমার উপকার করছে। এই কারণে কিছু সালাম দেওয়ার কারণে আমি সালামের উত্তর দিয়েছি, আর উত্তর দেওয়ার কারণে আমি সওয়াব অর্জন করছি, আর তার এই এতটুকু সময় যে আমি সে আমাকে সালাম দিল, আমি শুনলাম, তার উত্তর প্রদান করলাম, এতটুকু সময় কমপক্ষে আমার শ্বাস প্রশ্বাসটা নেকির কাজের মধ্যে ব্যস্ত ছিল।
আসলে তাই না, আপনি দেখেন যে উনি সালাম দিয়েছে, এখানে তো খারাপ কিছু বলেনি, আমার জন্য দোয়া করছে যে আমার উপর যাতে রহমত বর্ষণ হয়। নূর হোসেন ভাই বলেছিলেন একটা কথা যে মুচকি হাসি দেয়া, ভাই দেখেন মুচকি হাসি আমি দিচ্ছি এটাতে আমারই তো ফওয়াব, আমারই তো লাভ, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাউকে দেখে যদি কেউ মুচকি হাসে তাহলে সদকা, তো দেখেন সদকা স্বরূপ তো উনি আমাকে প্রতিদান অর্থাৎ উপকার দিয়েছেন, আমি আমি তাকে প্রতিদান দিচ্ছি মুচকি হেসে, কিন্তু লাভটা হচ্ছেই আমার। আচ্ছা, আরেকটা বিষয় কি, নূর হোসেন ভাই এটাও বলেছেন যে যে বান্দা মানুষের কৃতজ্ঞতা করে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করে, আবার রাসূলের পাক এটাও বলেছেন যে মানুষের কৃতজ্ঞতা করে না সে আল্লাহ তাআলারও কৃতজ্ঞতা করে না, অর্থাৎ ওনার শুকরিয়া আদায় করে না। কারণ আমি আপনি চিন্তা করি যারা উপকার করছে, আর আপনি যেটা মেসাল দিয়েছেন ফ্যানের কথা মসজিদে, ওই বান্দা বুঝতো এটা উপকার কি উপকার না, যখন সে ঘেমে ঘেমে টপকায় টপকায় ঘামগুলা পড়তো তখন বুঝতো এটা কি তার জন্য উপকার নাকি উপকার না। ওই সময় দেখা যায় ফ্যান তো ছেড়ে দিয়েছে, এখন উনিও চলে গেছে, এন্ড আমরা যদি অন্তত তার জন্য মন থেকে দোয়া করি এটাও তো প্রতিদান। জাকির ভাই আমি হ্যাঁ তাকে পাচ্ছি না, তাকে শুকরিয়া আদায় করার কোনো সুযোগ হচ্ছে না, কিন্তু সে চলে গেছে, কে করেছে সেটা আমি নিজেও জানি না, তার জন্য তো ভাই দোয়াও করতে পারি। এখন অনেক সময় দেখা যায় আমাদের মেজাজ গরম হয়ে যায় অনেক সময় অনেক কিছুতে, তো এটা এমন করা উচিত না। আর যেটা আপনি বলেছেন যে মানুষকে পানি দিয়ে উপকার করা, মানুষকে মুচকি হেসে উপকার করা, হ্যাঁ কিছু লাগছে তা দিয়ে উপকার করা, এগুলো করা চাই, কেননা আজকে মুসলমানের চরিত্র এমন হয়ে গেছে যে আমরা কাউকে সাহায্য করার থেকে কৃপণতা বোধ করি, মানে মনে করি আমি যদি সাহায্য করি আমার আমাকে করবে কিনা বা আমি এমন পাবো কিনা, তো ভাই আমি তো সাহায্য করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আপনি আমরা আজকে যা কথা বলছি উপকার বা শুকরিয়া, অর্থাৎ শুকরিয়া আদায় করা, এগুলো তো সকল কিছুর মূল হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, নাকি সেই বান্দাকে আমি রাজি করব, সেই বান্দা আমার উপর খুশি হয়ে যাবে, ভাই বান্দা খুশি হয়ে লাভ কি, মওলা যদি খুশি না থাকে। তো উপকার করব বাস আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আচ্ছা জাকির ভাই, অনেক সময় কি হয় আমি বান্দা থেকে উপকার পাই, হ্যাঁ আপনি ধরেন বা যে কেউ একজন আমাকে উপকার করেছে, কোনো একটা এমন সময় এসেছে আমার আর তার সাথে মনোমালিন্য সৃষ্টি হলো, বা এমন কোনো কথা আমি তাকে বলে ফেললাম বা সে আমাকে বলে ফেললো যার কারণে আমাদের ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেল। এখন যে উপকার করে সে কি করে জানেন, সে ওই উপকারটা দেখিয়ে দেয়, খোটা দেয়। তো ভাই উপকার করে লাভ কি হলো আপনার, আপনি যা উপকার করে প্রতিদান পাওয়ার কথা তা তো আপনার এই মুহূর্তে মানে ওই নিমিষেই শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আপনি খোটা দিচ্ছেন। আর আল্লাহ তাআলার আরশের ছায়া যেটা আছে না, ওখানে যে কয়েক শ্রেণীর মানুষ ছায়া পাবে আর যে সকল শ্রেণীর মানুষ সব বঞ্চিত থাকবে, ওই বঞ্চিতদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে এটা যারা উপকার করে খোটা দেয়।
আল্লাহ,
তো এখন আমি আপনি চিন্তা করি যে আমি উপকার করে যদি খোটাই দিই তাহলে আর উপকার করার দরকার কি, আর ওই ব্যক্তিটার দিল কতটুকু ভেঙে যায় আপনি চিন্তা করেন।
যদি নিজের ব্যাপারে ভাবি যে আমি কাউকে উপকার করেছি এক সময়, সে আমার দুর্বলতার সুযোগ পেয়ে ওইটার খোটা দিয়ে দিয়েছে, আমার কাছে তখন কেমন লাগে,
কেমন লাগবে?
আমার উপকার করার পরে সে আবার খোটাও দিয়ে দিল কি তোমাকে তো আমি এভাবে বলে না কিন্তু
বলে বলে
না করছি তোমার জন্য কত কিছু করছি।
যেমন অনেক সময় আপনার ধরেন অনেকের মেয়ের বিয়ের জন্য আপনার থেকে ধরেন বললো যে ভাই আপনি কিছু ব্যবস্থা করে দিয়ে, কোন এক সময় ধরেন আমার তার সাথে কোনো কথা কাটাকাটি হইলো, আমি বললাম কি আরে তোমার মেয়ের মানে কি সমস্যার সময় আমি তোমার পাশে দাঁড়িয়েছি আর তুমি আজকে আমার সাথে এমন করছো, এগুলো করাটা কেমন আসলে একদমই উচিত নয়।
যদি আমাদের এই কাজগুলো আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য হয় না, তবে এসব তো ভুলেই যেত কি, তোমরা নেকির কাজ করে সেটা
ভুলে যাও,
এটা মাথায় রাখছো নাকি আমি দিন তাহাজ্জুদ করছিলাম, তুমি তাহাজ্জুদ একদিন করেছো কতদিন তুমি গুনাহ করেছো তার কোনো সীমা নেই, আর তুমি একদিন তাহাজ্জুদ পড়ে তুমি যুগ যুগ সেটা মনে রাখছো কি আপনি ওই দিন তাহাজ্জুদ পড়েছো, নেকির কাজ এমন একটা জিনিস সেটা ভুলে যাওয়া উচিত।
আসলে আমরা একটা রিওয়ায়েত এটা পড়েছিলাম না, একটা মহিলা উনি কোনো নেকির কাজ করেন না, শুধুমাত্র একটা কুকুরকে পানি খেয়ে পান করিয়েছিল, ওই নেকির সদকায় ওই উপকারের সদকায় আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। তো আমি কোন উপকার করার কারণে কোন নেকি করার কারণে আল্লাহ তাআলার কাছে মকবুল হয়ে যাবে সেটা আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু আমি সেই উপকার করে নিজেকে বড় মনে করব, নিজের মধ্যে আমিত্ব চলে আসবে, এটা তো উচিত নয়। তো আমাদেরকে উপকার করে ভুলে যাওয়া দরকার জাকির ভাই।
আর যদি ভুলে না যাই না, এখানে সমস্যাই তো এখানে, যখন আমরা উপকার কাউকে করলাম বা নেকি করলাম এরপরে যদি এটা স্মরণে রাখি না, যেমন ওই ব্যক্তিকে দেখলেই আমার তখন এটা স্মরণে এসে যাবে আরে আমি তো লিয়াকত দিতে দিছিলাম।
আর জাকির ভাই দেখেন আল্লাহ তাআলা তো এটা অনেক বড় দয়া যে আমি উপকার করার মতো আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছে, না হলে যদি আমি দেনেওয়ালার পরিবর্তে যদি লেনেওয়ালা হতাম তাহলে আমার অবস্থা কেমন,
আমার অবস্থা কেমন হতো, সবার কাছে যদি আমার
দারে দারে যদি ঘুরতে হতো আমাকে।
এখানে আরেকটা বিষয় জাকির ভাই, দুই ব্যক্তির ক্ষেত্রেই যে উপকার করলো আর যে উপকার পেলো, আমরা তো এখন যে আলোচনা করতেছি যে উপকার করলো তার বিষয়, যে আমি উপকার করলাম এটা আমি খেয়ালও রাখলাম অন্তরের মধ্যে যে আমি তার উপকার করেছি, আবার হয়তো বা সুযোগও পেলে আমি তাকে বলে দিব, যদি তার বিনিময়ে আমি নিয়ে নিব। আচ্ছা এবার আসেন যে উপকার গ্রহণ করে সে যদি এই খেয়াল রাখে যে আমি শুরুতে বলেছিলাম, সে যদি তাকে এভাবে বলে দেয় যে আমাকে তো অসংখ্য মানুষ উপকার করার জন্য চেষ্টা করে, হ্যাঁ তাদের অন্তর খুশি হবে, দিল খুশি হবে যে আল্লাহ তাআলা তোমাকে দয়া করেছে, তোমাকে আমার দ্বারা আমাকে তোমার দ্বারা উপকার করেছে, এই কথা বলাটা এটাও মাজাল্লা কোনো মানে কৃতজ্ঞ ব্যক্তির কথা হতে পারে না, যে আমাকে আল্লাহ তাআলা অসংখ্য মানুষ তৈরি করে রেখেছে আমাকে উপকার করার জন্য, আল্লাহ তাআলা এটা প্রকাশ মানে তার আমিত্ব দেখাচ্ছে, সে আমি যে তার থেকে এহসান পেয়েছি তার কাছ থেকে দয়া পেয়েছি এটার জন্য যাতে সে বড় না হয়ে যায়, যাতে আমি তার কাছ থেকে খাটো না হয়ে যাই এটার জন্য সে এরূপ কথা বলে থাকে।
আবার এমন বলে না জি জি যা যা তোর দরকার নেই কত মানুষ আছে
আমার জন্য, হ্যাঁ বাস্তব বাস্তব এটা আসলে আমাদের ঠিক না,
কত মানুষগুলো কোথায় যায় যখন কারো কাছে পায় না,
তখন তো তখন এই কথাগুলো বলে কি বলে জানেন, বিপদে বন্ধু চেনা যায় নিজেই করে, এগুলো কিন্তু নিজেরই কাজ,
এটা কিন্তু নিয়ামত,
এটাই বলে কি বিপদে বন্ধু চেনা যায়। আপনি কতজনের সাথে ভালো আচরণ করেছেন, আপনি কতজনকে এভাবে উপকার করেছেন আর চুপ করে বসে আছেন প্রতিদিন কিয়ামতের দিন পাওয়ার জন্য, এটা তো আপনার মধ্যে নেই, এই কারণে এখন আপনি বলতেছেন কি যখন সব পথ বন্ধ হয়ে গিয়েছে এখন বলে বিপদে বন্ধু চেনা যায়, কেমন
বন্ধুদেরকে তো হারিয়ে ফেলেছেন, বন্ধুদেরকে তো আপনি আসার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছেন কথার মাধ্যমে। আসলে কথার মাধ্যমে মানুষের মানুষের দিলও জয় করা যায়, মানুষের দিলও ভাঙা যায় এই জিব্বা এটা দ্বারা। তো আমি এমন আচরণ তো করে ফেলেছি সে যাতে আর দ্বিতীয়বার আমাকে না করে। আচ্ছা অনেক সময় যেটা কর্জের ব্যাপারে কথা হয়েছে যে কর্জের মাধ্যমে কখনো যদি আমি উপকার পাই তো যে দেনাদার, অর্থাৎ আমি যদি দেই আমি পাওনাদার, তো যে দেনাদার তো ওরও লক্ষ্য করা চাই আমাকে কিন্তু সমস্যার সময় সে কি উপকার করেছে, আমাকে এটা সঠিক সময়ে কিন্তু কি করতে হবে, পে করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের সামর্থ্য আছে, তারপরে আমি ওই উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তাকে আমি সঠিক সময়ে টাকাটা দিই না। তো ভাই আমি উপকার পেলাম, এর প্রতিদান তো তাকে দিয়ে দেয়, সে তো অনেক সময় সে তো আমার থেকে ইন্টারেস্ট চাচ্ছে না, যা আমাকে দিয়েছে তাই যত সময় যাতে কি দেয়, তো আমি উপকার পেলাম। এখন তার যখন লাগে তখন যদি আমি উপকার না করি, আমার কিন্তু সামর্থ্য আছে,
অভ্যাস হয়ে যায় কি দিমুনে এই কাজটা সেরে নেই এরপর দিমুনে, বা এই মাসটা যাক এরপরে দিমুনে, বা এই বছরটা যাক এরপরে দিমুনে, একটা কি হয় যে তার মধ্যে অভ্যাস হয়ে যায়। কিন্তু এটা হাদিসে পাকেও মানা আছে, যখন কেউ আপনার আপনি কারো থেকে নিয়েছেন তো সেটা সময় মতো দিয়ে দেওয়া উচিত।
আরেকটা কথা যেটা হচ্ছে যে হাদিস শরীফ এটাও এসেছে কিতাবের মধ্যে যে ঋণদাতার ক্ষেত্রে যে ঋণ প্রদান করে সে যাতে অন্তরে এই খেয়াল রাখে যে এটা আমি ফেরত পাবো না, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমি তাকে দিয়ে দেবো, এটা এই নিয়তে রাখতে হবে যদি সে সামর্থ্যবান থাকে। যদি সে সামর্থ্যবান থাকে, অনেক আমাদের এখন আসলে বর্তমান প্রেক্ষাপট এমনই হয়ে গেছে যদি কাউকে ঋণ দেওয়া হয় কর্জ দেওয়া হয় সেটা তুলতে অনেক আমাদের কষ্ট হয়ে যায়, আজকে ঋণ তো দিচ্ছি কিন্তু এটা পাওনাদের থেকে আদায় করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়।
এটা কখন হবে জানেন নূর হোসেন ভাই? তখনই হবে যখন আল্লাহ তাআলা রাসূলের জন্য
সন্তুষ্টি থাকবে,
সন্তুষ্টির জন্য। এখন তো উপকারের নাম দিয়ে যদি এই বিষয়টা আমি তুলি না আজকের অনুষ্ঠানে হয়তো বা কত সময় পার হয়ে যাবে, উপকারের নাম দিয়ে আজকে আমাদের মা বোনদেরকে মার্কেটে বের করছে, রোডে বের করে দিয়েছে, উপকারের নাম দিয়ে প্রতিটা ঘরে ঘরে সুদের লেনদেন শুরু করে, উপকারের নাম দিয়ে আজকে পুরুষ মানুষকে ঘরে ঢুকিয়ে মহিলাদেরকে ঘরের বাইর করেছে, উপকারের নাম দিয়ে মহিলাদের ছবি আপনার অফিস আদালত ভরে গেছে, মানে উপকারের নাম। তারা বলে কি আমরা সামান্য ঋণ দিয়ে তাদেরকে উপকার করছি, সামান্য ঋণ দিয়ে মানুষকে উপকার করে, আর এর কারণে জানি না গ্রামগঞ্জে কত লক্ষ ফ্যামিলি আজকে এর মধ্যে আটকিয়ে পড়েছে, বের হতে পারছে না, সত্যি বলতে বের হতে পারছে না। তো এই রকমের কাজ যেন আমরা না করি, উপকার করতে গিয়ে উপকারের ইচ্ছা তো আপনার ছিলই না, বরং পুরো ফ্যামিলিটাকে আপনি কি করেছেন ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন, তাদেরকে হারাম খাওয়াচ্ছেন, তাদের থেকে আপনি সুদ ঘুষের লেনদেন করাচ্ছেন, তাদের মহিলাদেরকে পর্দার বাহিরে করেছেন। আমার জানা মতে এক ফ্যামিলি ছিল খুবই নামাজি ইসলামী ভাইরা, এরপরে আপনার ইসলামী বোনরা পর্দা শুরু ছিল, যে কোনো কারণবশত অভাব চলে আসতো ফ্যামিলিতে, অভাব আসার পরে ঋণ তো ছেলেদেরকে দেওয়া হয় না পুরুষদেরকে দেওয়া হয় না, এক নিয়ম বানিয়ে নিয়েছে তাদেরকে মহিলাদেরকে লাগবে, তো মহিলাদের ছবি তোলা, তাদেরকে যাওয়া সেখান থেকে ঋণ গ্রহণ করা, তাদের স্বাক্ষর নেওয়া, প্রতি সপ্তাহে একবার বাড়িতে আসা ওই লোকেরা যারা ঋণ দেয়, এরা তো ধাপে ধাপে টাকা নেয় না, একসাথে নেয় না, প্রতি সপ্তাহে সপ্তাহে কিছু কিছু টাকা নেয় তারা, ওখানে যে টাকাটা দেওয়া হয় এর যেমন ধরেন গিয়ে যদি বছরে 52 সপ্তাহ হয় তো 52 সপ্তাহের এটা ভাগ করা হয় এবং লাভের অংশটাও এর মধ্যে রাখা হয়, প্রতি সপ্তাহে এভাবে করে আসে। ওই সকল পুরুষরা বাড়িতে আসা এবং সকল মহিলাদেরকে ওই মহল্লার তাদেরকে নিয়ে বসা, তাদের থেকে টাকা আদায় করা, এক যে রীতিনীতি বানিয়ে নিয়েছে না, প্রতিটা কাজ হারামের মধ্যে লিপ্ত, মহিলাদের সামনে বসা, তাদের সাথে সাথে লেনদেন করা, তাদের থেকে তাদের ছবি তোলা, তাদেরকে কি সুদের ঘুষের লেনদেন, এগুলো পুরাটাই এখন উপকার করছে নাকি উম্মতে মুহাম্মাদকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছেন আপনি? তো এক তো আমাদেরকে সতর্ক হওয়া উচিত যে আমরা যেন এমন উপকার করতে কাউকে না যাই, দ্বিতীয়ত আমরা যারা এরকম উপকার নিচ্ছি আমরাও যেন সতর্ক হই যে এমন উপকারের আমার দরকার নাই, যে উপকার নিতে গিয়ে আমাকে জাহান্নামের রাস্তা বেছে নিতে হবে। আল্লাহ তাআলা হেফাজত দান করুক। কয়েকটা এসএমএস পড়ি, লিয়াকত ভাইকে দেখে খুব কিছু সুন্দর সুন্দর এসএমএস আসতে আসতে, একজন আমাদেরকে এসএমএস করলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবুজ পাগড়িতে লিয়াকত ভাইকে খুব ভালো লাগছে, আমি একটি নাতে রসুল শুনতে চাই, যে শোনাবো সাথে থাকুন। আরেকজন আমাদেরকে এসএমএস করেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। চট্টগ্রাম থেকে আরজ করছিলাম আমি একটি নাতে রসুল শুনতে চাই, ইনশাআল্লাহ তাআলা শোনাবো সাথেই থাকতে হবে। আরেকজন এসএমএস করেছেন অনেক বড় ফটিকচুরি থেকে, বলছেন তিনি বললেন মোবারকবাদ সবাইকে, রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান দেখা সবাই গর্জন করছি মাশাআল্লাহ, আজকের বিষয়টাও খুব সুন্দর আর মুবাল্লিগদেরকেও দেখে ভালো লাগছে। চট্টগ্রাম থেকে লিয়াকত ভাই ঢাকায় আসছেন, একেবারের জন্য আসছেন কিনা একটু জানাবেন, লিয়াকত ভাই বলবেন একেবারের জন্য আসছেন কিনা, মেহমান হয়ে আসছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। আরেকজন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, শুকরিয়া লিয়াকত ভাইকে, ঢাকার স্টুডিওতে দেখে অনেক ভালো লাগলো, মোবারকবাদ জানাই লিয়াকত ভাইকে, মাশাআল্লাহ। আমিও তো চট্টগ্রামের স্টুডিওতে যাই মাঝে মধ্যে। আল্লাহ 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 মোহাব্বত। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কেমন ভাবে নজর রাখে না, কত আগ্রহ সহকারে দেখে
যাচ্ছে
যে কোন মোবাইল কোন এলাকার আর কখন কোন স্টুডিওতে, এ থেকে বোঝা যায় যে আপনাদের মাদানী চ্যানেলের ভালোবাসা মোহাব্বত আর কত অনুষ্ঠান আপনারা দেখেন। একদিন দুই দিন একবার দুইবার দেখলে এই বিষয়গুলো কিন্তু আসবে না, কোন স্টুডিও কোথাকার আর কোন মোবাইল লিগ কোন ইসলামী লিগ কোন জায়গা না, এটা আসবে না। বার 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 প্রতিদিন দেখার পরেই কিন্তু এই বিষয়গুলো আমাদের মাথায় আসে, হ্যাঁ এই স্টুডিও
আমাদের রেগুলার ভিউয়ার্স,
হ্যাঁ তারাই যারা আমাদের সাথে থাকেন তাদেরই একটা আইডিয়া। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আমি মোরসালিন বলছিলাম বরিশাল থেকে, ডেকে নাও না নবী মদিনাতে এই নাচটি শুনতে চাই, যদি সম্ভব হয় নাথকা ইসলামী আমাদেরকে নাচ শুনিয়ে দেবেন ইনশা আল্লাহ তাআলা। ফেসবুক পেজে কয়েকটা কমেন্টস আছে, পরে নেই। একজন আমাদেরকে কমেন্টস করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট ভাই খুব অসুস্থ, তার জন্য আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। আর একজন আমাদেরকে কমেন্টস করলেন, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি একটি নাতে রসুল শুনতে চাই ইনশা আল্লাহ তাআলা। আরেকজন দেখলেন, অনেকদিন পরে দেখার সুযোগ হচ্ছে, দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। একটি কালাম যে আসিল কলের মাধ্যমে, কিছু কালাম শুনতে চেয়েছিলেন এসএমএস এর মাধ্যমে, কালাম শুনিয়ে দিন, এরপর আবার আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনায় আর আসবো।
যন্ত্রণাদায়ক
আজিম তিনি খোদার প্রিয় নবী আমাদের প্রভুতিনি রহিম তিনি ডেকে নৌরা প্রিয় নবী তুমি মোরে মদিনাতে ডেকে নৌরা প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আশিস জলে নয়নিয়ে মদিনাতে আমার সালাম দিও ভাজি নবীর দারে
কবুল করে নিক জলে ভেজা অশ্রু নিয়ে চোখ নিয়ে যেন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারে উপস্থিত হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিকই আমাদেরকে দান করুক। একজনের এসএমএস এসেছিল কি রহমতপূর্ণ প্রভাতে অনুষ্ঠান দেখে আমার জীবনের অনেক দিকগুলোই আমি পরিবর্তন করে নিয়েছি, অর্থাৎ ভালো কিছু তিনি অর্জন করেছেন বা শুরু করে দিয়েছেন ইবাদত নামাজ কালাম, এটাই বোঝাতে চেয়েছেন। আল্লাহ তাবারক ও তাআলা আমাকে আপনাকে সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুক। আজকের যে বিষয় আমরা রেখেছি উপকারের বিনিময়ে, একবার নূর হোসেন ভাই ইমাম বসরি রহমতুল্লাহি তাআলা তার কাছে একজন লোক এসেছিল এই বিষয়ে জানার জন্য যে উপকারের প্রতিদান কি হওয়া দরকার আর কিভাবে দিতে পারি। ঘটনাটা এমন ছিল কি ওই ব্যক্তি যিনি ইমাম বসরি রহমতুল্লাহি তাআলার কাছে এসেছেন তাকে কখনো এক সময় কোনো ব্যক্তি কিছু টাকা ধার দিয়েছে, এই টাকাটা সে ফেরত দেওয়ার পূর্বেই ওই লোকটা মারা গেল, যার টাকা সে মারা গিয়েছে। টাকাটা ফেরত দেওয়ার জন্য সে তার আত্মীয় স্বজন তার ছেলে সন্তান যারা ওয়ারিশ ছিল তাদেরকে খুঁজলো, পেল না। শেষ পর্যন্ত জামানার ইমাম যিনি আছে বা বুজুর্গ আছে ইমাম বসরি রহমতুল্লাহি তাআলা তার কাছে আসলে এসে বললেন, হুজুর আমি তেমন বিপদে পড়ে গেছি, আমি কারো থেকে টাকা ধার নিয়েছি, টাকাটা যেই সময় দেওয়ার কথা তার পূর্বে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গিয়েছে, আর সে টাকা দেওয়ার সময় এটাও বলেনি আমাকে কার কাছে টাকাটা দিব, আমি কার কাকে পৌঁছাতে হবে এমন কাউকে আমি খুঁজে পাচ্ছি। ইমাম বসরি রহমতুল্লাহি তাআলা তিনি বলেন কি আবার যাও ওই মহল্লাতে ওই এলাকাতে গিয়ে দেখো কেউ আছে কিনা, যদি থাকে তার ওয়ারিশ সূত্রে কেউ থাকে, ওয়ারিশ যদি কেউ থাকে ছেলে হোক বা নাতি হোক বা মেয়ে হোক যে কোনো কাউকে তুমি দিয়ে আসো। আবার চলে গেল খুঁজতে 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 এক ব্যক্তি তথ্য দিল যে এই ব্যক্তির একটা মেয়ে আছে আর সে তার শ্বশুর বাড়ি, অর্থাৎ বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি। এখন মেয়ের শ্বশুর বাড়ি কোথায় এটাও অনেকে আবার জানে না, কোথায় কত যুগ কত সময় আগে বিয়ে হয়েছে। আবার এখন যখন মেয়ের সন্তান পেয়েছে তো অবশ্যই তার ওয়ারিশ আছেন, কেউ পাওনা দ্বারা আছেন কাউকে দিতে পারবেন। সে আবার এখন ওই মেয়েকে খুঁজতে বের হয়ে গেছেন তার শ্বশুর বাড়ি কোথায় কোথায় যাবে। খুঁজতে খুঁজতে নাকি অনেকদিন পরে ওই মেয়ের শ্বশুর বাড়ির ঠিকানা সে পেয়েছে, কিন্তু ওখানে গিয়ে দেখে কি মেয়েটা বাবারও আগে ইন্তেকাল করে।
আচ্ছা,
এখন কোথায় যাব আমি, এখন এই টাকা নিয়ে আমি কার কাছে যাব। আবার ইমাম বসরি রহমাতুল্লাহি তাআলার কাছে চলে আসলেন কি এখন আমি কি করব, তার মেয়ে তো বাবারও আগে ইন্তেকাল করে, এখন আমি কোথায় যাব কি করব। ইমাম বসরি রহমাতুল্লাহি তাআলা তাকে বললেন, তোমার খোঁজার মধ্যে হয়তো বা খোঁজ করার মধ্যে খোঁজ নেওয়ার মধ্যে হয়তো বা কোনো দুর্বলতা আছে, যদি তার ভুল হচ্ছে কোথাও, তোমার যদি তার মেয়ে ইন্তেকাল করে তারও কিছু সন্তানাদি থাকবে, বা সে যখন ছিল তার ভাই ব্রাদার থাকবে বা তার ভাইয়ের সন্তান থাকবে, কেউ না কেউ তো থাকবে, তার রিলেশনের কেউ না কেউ থাকবে যাকে তুমি এটা পৌঁছে দিতে পারবে, তুমি আবার যাও। ওই ব্যক্তি আবার বের হয়ে গেল, এখন মনে হচ্ছে তার জীবনের বেশিরভাগ সময়টা এই কর্যটা পরিশোধ করার কাজের মধ্যেই তার ব্যস্ত। আসলে এখানে আমার বলার উদ্দেশ্য ছিল, একজন আল্লাহওয়ালা ব্যক্তিদের চিন্তা ভাবনা কেমন থাকে যে আমাকে কে উপকার করলো আর সে তার এই উপকারের টাকাটা আমি ফেরত যে দিব, তাকে ফিরিয়ে দিব কিভাবে দিব, সে দিন রাত মাস বছর এটার এটার পিছনে ঘুরতেছে এটা ফিরিয়ে দেওয়ার জন্য, হয়তো বা এরকমের খুবই কম পাওয়া যাবে। এটা ছিল আল্লাহওয়ালাদের একটা কি অভ্যাস মোবারক, বা তাদের মধ্যে একটা চিন্তা ভাবনা এমন ছিল কি হ্যাঁ এর টাকাটা আমাকে ফেরত দিতে হবে। কিন্তু এর উল্টা হয়ে গিয়েছে না, এখন
এখন উল্টা হয়ে গেছে,
উল্টা হয়ে গিয়েছে,
যে দেয় তাকে ঘুরতে হয়,
যে দেয় তাকে ঘুরতে হয় এর পিছনে, আর যে নেয় নেওয়ার পরে সেও তার থেকে পালিয়ে থাকে যেন আমাকে না দেখে আমাকে,
কিন্তু যে পিছনেই ঘুরে।
কথায় আছে না এখন কি নেওয়ার সময় দেওয়ার কথা আর দেওয়ার সময় নানান কথা। আমি একজনের একটা পোস্ট দেখলাম কি বাকি দেওয়া হবে না, কেন বাকি দেওয়া হবে না, সে এটার কারণ লেখছে, বাকি দেওয়ার পরে কাস্টমার যিনি যাকে বাকি দেওয়া হয়েছে সে অসুস্থ, না হয়তো অফিসে টাকা স্যালারি দেয় না, না হয়তো বাড়িতে গেছে, না হয়তো কেউ না কেউ প্রবলেমে আছে, অনেকগুলো লিস্ট তিনি লিখেছেন, এরপরে বলেন কি বাকি দেওয়া নিষেধ।
উনি অনেক বড় ভুক্তভোগী আছেন এতগুলো লিস্ট।
আসল কথা হলো কেন কেন হয় এগুলো, ওই যে বললাম আমি নেওয়ার সময় তো দেওয়ার কথাই ছিল, যখন কেউ নেয় তখন দেওয়ার কথা বলেই নেয় যে আমি দিয়ে দিব।
এরপরে আমাদের আসলে নিয়ত রাখতে হবে যে আসলে যখনই আমরা উপকার করব উপকার ইখলাস থাকতে হবে আর আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকতে হবে। কোরআনুল কারীমের আয়াতে মোবারক আছে সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কাজী ইমান থেকে অনুবাদ, যে ব্যক্তি একটা সৎকর্ম করে তবে তার জন্য তদানুরূপ 10 গুণ রয়েছে।
সুবহানাল্লাহ,
একটু আমরা চিন্তা করি উপকার তো আমি করলাম না একবার, কিন্তু আল্লাহ তাআলা আমার প্রতিদান বিনিময় দিচ্ছে 10 গুণ।
আহা হা, সুবহানাল্লাহ।
এই আয়াতে মোবারকার ভিত্তিতে হযরত আল্লামা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুর্দাবাদী রহমতুল্লাহ তালাই ইনি বলেন যে একটা সৎকাজ করার কারণে আল্লাহ তাআলার প্রতিদান হচ্ছে 10টা, কিন্তু এটা চূড়ান্ত না, চূড়ান্ত সীমা এটা না, কেন আল্লাহ তাআলার ভাণ্ডার তো অফুরন্ত, আল্লাহ তাআলা যাকে যত দিতে চান ততই দেন আল্লাহ তাআলা, একের বিনিময়ে আল্লাহ তাআলা চাইলে 700 দিবেন অথবা ওই ব্যক্তির জন্য যতটুকু দরকার
প্রয়োজন
প্রয়োজন আল্লাহ তাআলা তাকে ততটুকুই দিবেন।
এটা আমি শুরুতে বলেছি না, যদি প্রতিদান উপকারের বিনিময়টা প্রতিদানটা যদি রব তাআলার থেকে আসে, সৃষ্টিকর্তার থেকে আসে, যার কাছে কোনো কিছুর অভাব
নাই
ওই সৃষ্টিকর্তার থেকে আসে, তবে সেটা কেমন হবে কল্পনারও বাইরে,
কল্পনার বাইরে,
যতক্ষণ পর্যন্ত না আমি আমার চাহিদা
পূরণ না হয়। অর্থাৎ এটাই হচ্ছে যে মূল কথা, যে সৎকর্ম হচ্ছে আল্লাহ তাআলার প্রতিদান, হচ্ছে আল্লাহ তাআলার দয়া, আমি আল্লাহ তাআলার দয়ার মধ্যেই থাকবো। তো আমরা যেটা বেশিরভাগ আমাদের উপকারের বিনিময়ে যেটা আমরা আলোচনার মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ফুটে উঠেছে সেটা হচ্ছে কি যে দোয়া, যে দোয়ার বিষয়টা, যে আমি যথাযথ তাকে কৃতজ্ঞতা প্রকাশ ওই একই স্বরূপ যদি আমি বিনিময়ে তাকে নাও দিতে পারি অন্তত তার জন্য দোয়া তো করতে পারি আমি। তো এই দোয়া বিষয়ে যে উপকারের বিনিময়ে দোয়া কতটাতে ফলপ্রসূ হতে পারে এই বিষয়টি ঘটনা হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ তাআলা
আলাইহি,
ইনার যে শারগিদ ছিল অর্থাৎ ওনার যে মুরিদান ছিল এরকম 40 জন মুরিদানদেরকে নিয়ে উনি বাগদাদের বাহিরে চলে গেলেন সফরের মধ্যে। তো ইনি নেকির দাওয়াত দিচ্ছেন, আল্লাহওয়ালারা তো প্রতিটা সময় নেকির দাওয়াত দেওয়ার জন্য সবসময় সচেষ্ট থাকতেন। তো তিনি তার মুরিদদেরকে নেকির দাওয়াত দিতে গিয়ে বলতে লাগলেন এই যে ইমানের তাওয়াক্কুল, তিনি বললেন যে আল্লাহ তাআলা নিজের বান্দাদের রিজিকের জিম্মাদার, অর্থাৎ আল্লাহ তাআলা তোমরা যে সফরে বের হয়েছো তোমাদের রিজিকের জিম্মাদার কে? আল্লাহ তাআলা। তো তিনি এটা আয়াতত করিমা ওনাদের সামনে তেলাওয়াত করেছেন সূরা তালাকের আয়াত, যেটা আল্লাহ তাআলার ইরশাদ ফরমান কাঞ্জুন ঈমান থেকে, এবং যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দিবেন এবং তাকে সেখান থেকে জীবিকা দেবেন যেখানে তার কল্পনাও থাকে না, এবং যে আল্লাহ তাআলার উপর ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট।
সুবহানাল্লাহ।
তো আমি এই ঘটনাটা কেন বলতেছি, যে দোয়ার যে বিষয়টা এটা সর্বশেষে আসবে, প্রাসঙ্গিক অনেক কিছু চলে আসতেছে। এরপর মুরিদদের রেখে তিনি কিছুদিনের জন্য বাহিরে চলে গেলেন। তো তারা তো জানেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। তো তারা সেখানে অবস্থান করলেন, তিন দিন অতিবাহিত হয়ে গেল, সকলে ক্ষুধার্ত হয়ে গেল, কিছুটা দুর্বল হয়ে গেল। তো কিছুদিন পর শিবলি রহমতুল্লাহ তাআলা তিনি হাজির হলেন। তিনি এসে আল্লাহ তাআলা আরেকটা ইরশাদ, আরেকটা আয়াত তিনি শুনিয়ে দিলেন, সেটা হচ্ছে সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, তিনি হন যিনি তোমাদের জন্য ভূপৃষ্ঠকে সুগম করে দিয়েছেন, সুতরাং সেটার রাস্তাগুলো দিয়ে চলো এবং আল্লাহ তাআলার জীবিকাগুলো থেকে আহার করো।
সুবহানাল্লাহ।
এবার তিনি সহজ করে দিয়েছেন যে আল্লাহ তাআলার পুরো ভূপৃষ্ঠটাই জীবিকার মধ্যে, সেখান থেকে তোমরা তালাশ করে জীবিকা অর্জন করো। যখন এই আয়াতে মোবারকা শুনিয়ে দিলেন, তখন তার মুরিদদের মধ্যে একজনকে তারা নিযুক্ত করলেন এবং তাকে বাগদাদের শহরে পাঠিয়েলেন। পাঠানোর পরে ওই ব্যক্তি অলিগলিতে ঘোরা শুরু করলেন। একই তো দুর্বল হয়ে গিয়েছে, আবিদ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। তো তিনি ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়লেন, কোনো খাবারই সন্ধান পেলেন না। তো তিনি যেখানে বসে পড়লেন ঠিক পাশেই এক খ্রিস্টান ডাক্তার ছিল, তার চেম্বার ছিল সেখানে, তিনি সেখানে রোগী দেখতেন। তো ওই অভিজ্ঞ যে ডাক্তার খ্রিস্টান, তিনি মানুষের যে নার্স রয়েছে, নাবি রয়েছে, এটা দেখে চিকিৎসা করতেন। তার একটা বিশেষজ্ঞতা ছিল ওইখানে। তো আল্লাহওয়ালা, ইনিও কিন্তু দুর্বল হয়ে যাওয়ার কারণে ইনার অবস্থা কিন্তু একেবারে হাড্ডি হাড় মাংস সব দেখা যাচ্ছিল। এই অবস্থা দেখে তো ওই ব্যক্তিকে যখন দেখলেন, আল্লাহওয়ালাকে খ্রিস্টান ডাক্তার তাকে আহ্বান করলেন তার কাছে, তখন দেখলেন যে তার অবস্থা যে ক্ষুধার্ত হওয়ার কারণে এমন অবস্থা দেখা যাচ্ছে। তো তিনি তাকে ওষুধ হিসেবে কিছু খাবার দিলেন, খাবার হিসেবে তিনি তাকে রুটি, হালুয়া, কিছু সবজি দিলেন।
আচ্ছা,
যেটা কিন্তু তাদের দরকার ছিল, একে তো ক্ষুধার্ত ছিল। তো ডাক্তার সাহেব এটা তাকে যখন দিলেন, তখন ওই আবিদ ব্যক্তি, ওই মুরিদ হযরত সাইয়েদনা শিবলি রহমাতুল্লাহ, তিনি বললেন যে হুজুর, আমি একা না, আমার মতো 40 জন ব্যক্তি এরকম এই রোগে রোগাক্রান্ত।
আল্লাহ!
তখন ওই খ্রিস্টান ডাক্তার অবাক হয়ে গেল, সে বলল ঠিক আছে। তো ডাক্তার যারা সহকারী ছিল তাদেরকে নিয়ে 40 জনের খাবার নিয়ে তার সাথে পাঠিয়ে দিল। ডাক্তারও কিছুটা কৌতূহল তার মধ্যে জাগ্রত হলো, আমি দেখি এত সংখ্যক কেন হবে। তো তার পিছে পিছে না, তারা যখন রওনা হলো খ্রিস্টান ডাক্তার, তো দেখলো যে ওই আল্লাহওয়ালা মুরিদ সাইয়েদনা আবু শিবলি রহমতুল্লাহ তাআলা ইনার কাছে উপস্থিত হলো, খাবার পেশ করলো। যখন এই খাবার দেখলো, আল্লাহওয়ালাদের তো আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছেন, যখন তিনি খাবার দেখলেন, খাবারের মধ্যে কোনো রহস্য রয়েছে, সেটা কাশের মধ্যে তার জাগ্রত হলো যে এটা রহস্য কি, অন্তরচক্ষু দিয়ে তিনি দেখে নিলেন এটা রহস্য কি, তুমি খাবারের সকল ঘটনা আমাকে খুলে গেল। তখন সেই মুরিদ তাকে তার ঘটনাগুলো খুলে বলল, ওই খ্রিস্টান ডাক্তারের কথা বলল। এবার আসেন আজকের যে বিষয়, আমাদের এই বিষয়ের সাথে সম্পৃক্ত যে কথাটা, তো হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রহমাতুল্লাহ তাআলা তখন বলতে লাগলেন, এই খ্রিস্টান ডাক্তার যে আমাদেরকে উপকার করলো, তো তার প্রতিদান আমরা কি দিব, তোমরা তার প্রতিদান কি দিবে, সে তো অমুসলিম। যাই হোক, তো মুরিদরা আরজ করলো, আলিজা, সম্মানসূচক শব্দ, আলিজা, হে আমার মনিব, আমরা নিঃস্ব লোক, তাকে কি দিতে পারি, আমরা তো নিঃস্ব লোক, আমরা কি দিতে পারি। তখন হযরত সাইয়েদনা আবু বকর শিবলি রহমাতুল্লাহ তাআলা বললেন, খাবার খাওয়ার আগে তার জন্য তো দোয়া তো করতে পারি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এখানে একটা বিষয় মাদানী ফুল আমাদের জন্য, ওই ব্যক্তি কিন্তু অমুসলিম ছিল, তো তার জন্য তো দোয়া, তার জন্য দোয়া কি হেদায়েতের?
হেদায়েতের পাইবো।
আল্লাহ তাআলা তাকে তাকে হেদায়েতের নূর তার অন্তরে ঢেলে দেয়। আচ্ছা, এই অবস্থা সকল কিছু কিন্তু কে পরিলক্ষিত করছে? গোপনে গোপনে খ্রিস্টান ডাক্তার দেখতেছে এই সকল অবস্থা, এই সকল পরিবেশ। যখন তিনি দেখলেন যে মুসলমানদের অবস্থা এরকম, উপকার পাওয়ার পর আমি খ্রিস্টান ডাক্তার, এটা শোনার পর তারা আমার জন্য দোয়া করছে, আচ্ছা এটার থেকে আর কত বড় প্রতিদান হতে পারে? যখন ওই ডাক্তার এটা শুনলেন, তখন তিনি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ তার কাছে উপস্থিত হয়ে গেলেন এবং তিনি সমস্ত ঘটনা শুনে তাকে বললেন যে হুজুর, আপনি আমাকে তওবা করিয়ে দেন এবং আমাকে মুসলমান বানিয়ে দেন। অর্থাৎ এখানে বিনিময়, উপকারের বিনিময় কি হলো? দোয়া। আচ্ছা, দোয়ার প্রতিদান কি হলো? একজন অমুসলিম মুসলিম হয়ে গেল। আচ্ছা, এটা যদি একজন অমুসলিমের অবস্থান হয়, যদি একজন মুসলমানের জন্য দোয়া করি আমি, উপকার পাওয়ার পর, উপকার গ্রহণ করার পর, আল্লাহ তাআলা চাইলে তো আমার দোয়ার কারণে তাকে জান্নাতও দিয়ে দিতে
পারে, জান্নাতও দিয়ে দিতে পারে।
এখন বিনিময় হচ্ছে আমাদের সবচেয়ে, আমরা কতটুকু দিয়ে মানুষকে খুশি করতে পারবো? আমি তার জন্য তার গোপনে গোপনে দোয়া করি না? আমি তার জন্য গোপনে গোপনে তার কাছে, আল্লাহ তাআলার কাছে তার যে সমস্যা সেটা তো করি না?
আল্লাহ তালার কাছে তার সমস্যাগুলো তুলে ধরি, আরে ভাই এটার জন্য টাকা লাগে না, এটার জন্য পরিশ্রম লাগে না, জাস্ট আপনি যখন নামাজের শেষে হাত তুলেন, আপনি যখন গোপনে গোপনে আল্লাহ তালার জন্য আল্লাহ তালার কাছে আপনার জন্য কিছু চান, আপনাকে যে উপকার করলো তার জন্য কিছু চান, তখন কি হবে আল্লাহ তালা এটার বিনিময় ওই ব্যক্তিকে তো দিবে আপনাকে দ্বিগুণ দশ গুণ বাড়িয়ে
দেবে। এখানে আরেকটা মাধ্যম এটাও পাওয়া যায় যে আলহামদুলিল্লাহ আমরা শুধু মুসলমানদেরকে নয়, যদি আমাদের সাধ্য থাকে আমরা অমুসলিমদের এর বরকতে, আপনি যেটা মাদানিফুল বলেছেন এর বরকতে আল্লাহ যদি চায় আমার এই সামান্য উপকারের বরকতে যদি তার হিদায়ত নসিব হয়ে যায় তাহলে আমার বেড়া হতে পারে।
হ্যাঁ সুবহানাল্লাহ, এটা তো অসংখ্য হাদিসে মোবারকা, আমার নবীর দরবারে অমুসলিমরা এসেছে সাহায্য পাওয়ার জন্য, শুনেছে আরবের মধ্যে কেউ সাহায্য দেয় না কিন্তু যে আল্লাহর রাসূল যিনি না তিনি অমুসলিমদেরকেও সাহায্য দেয়। যখন আল্লাহর নবীর দরবারে সাহায্য পেতে গিয়েছে, পেতে পাওয়ার জন্য হাত পেতেছে না, সাহায্য তো পেয়েছে, দেখেছে এমন নবী তার জন্য নিজের ইমানকে তাজা করে মুসলমানও হয়ে গিয়েছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রওজায়ে আনওয়ারে অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজার যে এক বরকত বা যা ওখান থেকে যা অর্জন হয় মানুষের, রুকনেশ্বর হাজী আব্দুল হাবিব একবার বললেন না, এক ব্যক্তি তিনিও গেলেন উমরা করার জন্য, রওজায়ে আনোয়ারের পাশে দাঁড়ালেন সালাতু সালাম করার জন্য, তো অন্য একজন ব্যক্তি আসলো উমরার জন্য, এসে সোনালী জালির সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে প্রথমে চুপচাপ দোয়া করতেছিল, ধীরে 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 তার আওয়াজ না বাড়তে লাগলো বাড়তে লাগলো, তো রুকনেশ্বরা হাজী আব্দুল হাবিব বলেন কি তার আওয়াজ শুনে না আমার দোয়ার মধ্যে মন ছিল না, আমি তার দোয়াটা নিজের দোয়া অফ করে দিয়ে আমি তার দোয়া শুনতেছি, কি রে এত আওয়াজ করে দোয়া করতেছে কান্না করতেছে যা আমি নিজে দোয়া করতে পারতেছি না, তো সে বললো আমি একটু মন দিয়ে শুনি সে কি বলে। ওই ব্যক্তি এভাবে দোয়া করতেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ, আপনি তো দেখতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মাকে সুস্থ তার জন্য ব্যবস্থা করবে। আর রুকনেশ্বরা বলেন কি আমার মনে হয় কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সরাসরি কথা বলতে, একজন ব্যক্তি সরাসরি কথা বলার ধরনটা কেমন হয়ে থাকে, ঠিক তার মধ্যে এমন একটা ছিল, আচ্ছা একবার তো বললো ইয়া রাসূলুল্লাহ আমার মা অসুস্থ একটু ব্যবস্থা করবেন না যাতে সুস্থ হয়ে যায়, আপনার কাছে তো সবকিছু ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে রেখেছে, আবার একটু পরে দোয়া করলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটু মনে পড়লো আমার পাড়া প্রতিবেশী আছে না আমি খুব অভাবগ্রস্ত, ইয়া রাসূলুল্লাহ একটু দয়া করে, আবার একটু আবার একটু পরে আবার শুরু করলো ইয়া রাসূলুল্লাহ আমার না ভাগিনা একটা আছে অনেকদিন ধরে কানে শুনে না একটু তার জন্য দোয়া করবেন, মানে এভাবে করে রুকনেশ্বরা বলেন কি মনে হয় এ আমার নবীকে দেখে দেখে সরাসরি কথা বললে যেমন হয় না এমন বারবার আরজ করতেছেন ইয়া রাসূলুল্লাহ এর সমস্যা ওর সমস্যা ওর সমস্যা, তো আসলে মানুষের মধ্যে খাসলাত যেটাকে বলি আমরা অভ্যাস যেটাকে বলি এমন হওয়া দরকার কি আমার মুসলমান ভাইয়ের প্রতি যেন আমাদের এমন দরদ থাকে এমন টান থাকে যেন আমরা তাদের জন্য দোয়া করি, উপকার করুক বা না করুক, একজন ব্যক্তি অসুবিধার মধ্যে আছে বা প্রবলেমের মধ্যে আছে আমরা চেষ্টা করি তার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করার জন্য, যাতে করে আল্লাহ তাবারক তাআলা মুসলমানের পরেশানি দূর করে দেয়। আর উপকার যখন কাউকে করি না এই বিষয়টা আমার মাথা থেকে একবারে সরিয়ে দেই, উপকার করেছি বা আল্লাহ তাআলা রাসূলের জন্য করেছি, মনে রাখবেন তো কখনো সুযোগ পেলে আপনার মুখ থেকে বা আপনার অন্তরে যদি তার ব্যাপারে তার কোনো কথায় কষ্ট হয় তো আপনার মন থেকে মুখ থেকে বের হয়ে যাবে, আরে এর উপকার করলে উপকার করে লাভটা কি হয়েছে, সে এমন এমন তার উপকার
কিতাবের মধ্যে এটাও এসেছে যে অধিক পাওয়ার আসে দান করো
দান করোনার এক কিতাবের মধ্যে। হ্যাঁ, তো যদি আশা থাকে এরকমের কোনো বিষয়ে এরকমের আশা না রাখা
সকল ক্ষেত্রে, আমরা যখন ওজিফা পড়ি না সেই ওজিফা পড়লে রিজিক বেড়ে যায়, তখন যদি এটা অন্তরে খেয়াল রাখে যে আমার সম্পদ বেড়ে যায় কি জন্য আমি ওজিফা পড়ি, সবকিছুই হতে হবে আল্লাহর রাসূলের
সন্তুষ্টির
জন্য। প্রতিদানের বিষয় আরেকটু বলে দেয় বিনিময়ে, যে মা বাবার থেকে উপকার তো সন্তানদেরকে আর কেউ করতে পারে না, তো মা বাবার বিনিময়ে আমরা কি দিব, উপকারের বিনিময়ে কি দিব,
যদি বা আমরা পরিপূর্ণভাবে দিতে পারবো
হক আদায় করতে পারবো না তাদের, আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে এই আয়াতের সারাংশ এরকম কিছুটা কোরআনুল কারীমের মধ্যে, যে আল্লাহ তাআলার যে মা বাবা যে কত বড় নেয়ামত এদের যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার কৃতজ্ঞতার পরপরই তোমরা মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো, দেখেন এখানে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার পরপরই মা বাবার কথা এনেছেন, তো ঠিক একইভাবে মা বাবা ইনারা আমাদের যে উপকার করেছেন তাদের কৃতজ্ঞতা তাদের খেদমত করা তাদের সম্মান করা, আমাদের বড় ভাই বোন যারা রয়েছে তারাও আমাদের উপকার করে থাকেন তাদের কৃতজ্ঞতা তাদেরকে সম্মান করা, তাদের বিপদে এগিয়ে যাওয়া সুখ দুঃখে বাটোয়ার করা, প্রতিবেশীর সাথে প্রতি বিনিময় কি হবে তাদের সহযোগিতা করা, তাদের ভালো আচরণ করা সদ আচরণ করা, এগুলোর মাধ্যমে কিন্তু প্রতিদান হয়েছে।
রাইট রাইট, এগুলো স্মরণ রাখা উচিত, এগুলো স্মরণ রাখলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন সমাজ একদিন পরিবর্তন হয়ে যাবে দেশ পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিন, আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
সালাম আলাইকা ইয়া রাসূল।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।